স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, আমার নাম সিয়াম, আমি দশম শ্রেণীর ছাত্র, 2024 সালে SSC পরীক্ষার্থী। ভূত.কমে এটা আমার দ্বিতীয় ঘটনা। 159 নম্বর এপিসোডে আমার প্রথম ঘটনা সিলেক্টেড করার জন্য রাসেল ভাইকে ধন্যবাদ। লেখায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমেই বলে রাখি আমি ঘটনাটা কিভাবে পেয়েছি। গত 2 দিন আগে আমি ফেসবুকে ভূত.কমের একটি ঘটনার স্ক্রিনশট পোস্ট দেই। তখন আমার একজন ফেসবুক ফ্রেন্ড আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে আমি ভূত.কম শুনি কিনা বা কখনো ঘটনা পাঠিয়েছি কিনা। আমি তাকে বলি যে আমি একটা ঘটনা পাঠিয়েছিলাম এবং ওইটা সিলেক্টেডও হয়েছে। তখন উনি আমাকে বলেন ভূত.কম শোনেন তিনি, কিন্তু কোনো ঘটনা পাঠাননি। সাথে উনি আমাকে এটাও বলেন যে আমি কি তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা ভূত.কমে শেয়ার করতে পারবো কিনা। আমি তাকে সম্মতি জানাই এবং রাতে অবসর সময়ে কল করব বলে জানাই। আমি এখন ফাহিম ছদ্মনাম ওই ভাইয়ার ঘটনা তার ভাষাতেই বলছি। 2018 সালের মাঝামাঝি অর্থাৎ রোজার ঈদের 1 মাস পরে আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করব যা আমার জীবনকে এলোমেলো করে দিয়েছিল। আমার বাসা বাংলাদেশের ময়মনসিংহের কোনো একটা গ্রামে। যাই হোক, মূল ঘটনায় আসা যাক। আমার মা বাবা দুইজন সেদিন বাড়ির বাইরে ছিল, বাসায় শুধু আমি একা। আমার একজন বন্ধু বাদে সব বন্ধুরা আমার বাসায় একসাথে আড্ডা দিয়ে রাত 9:30টার দিকে বাসায় চলে যায়। আমি টিভি অন করি এবং ঘুমিয়ে যাই, কখন টের পাইনি। তখন আমার বন্ধু অন্য রুমে ছিল, তবে ঘুমিয়ে যাওয়ার পর খেয়াল করি আমার হাত টেনে কেউ খাটের নিচে নিয়ে যাচ্ছে। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু চিৎকার করতে পারছিলাম না। আমার বুকের ওপরে কালো এক ভয়াবহ অবয়ব বসে। আমি চেষ্টা করি তাকে দেখতে, তবে ভালো করে দেখতে পারি না। আমি ঘুমের মধ্যে দোয়া পড়তে শুরু করি যা পারি। ঠিক তার কিছুক্ষণ পর আমার বন্ধুর স্পর্শে আমার ঘুম ভেঙে যায়। সে আমায় জিজ্ঞাসা করে কি হয়েছিল। সে আমার রুম থেকে গোয়ানির শব্দ শোনে এবং তখন আমাকে ডাক দেয়। আমি তাকে সব খুলে বলি। সে তখনই হুজুরের কাছে নিয়ে যায় আমাকে। রাত 11টা বাজে, হুজুর আমাদের ডাকে ওঠেন, আমাকে একটু দোয়া পড়ে পানি দেন। আমি পানিটা পান করে একটু স্বস্তি বোধ করি। এর কিছুদিন পরের ঘটনা। আমি রুমে বসে টিভি দেখছি, রাত 10টা বাজে। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার কাঁধের ওপরে কিছু একটা চুল বা পাটের আঁশ এরকম কিছু আছে। তবে আমাদের বাসার ছাদ নেই, জাস্ট টিন শেড। আমি ভাবলাম হয়তো ওপর থেকে কিছু একটা উড়ে এসে পড়েছে, তো আমি হাত দিয়ে ওইটা বারবার সরাই। তবে পরে বুঝতে পারলাম এটা কারো চুল যা ওপর থেকে ঝুলে আমার কাঁধে পড়ছে। তখন আমার হাত পা কাঁপতে শুরু করে। তবুও একটু সাহস নিয়ে মাথা ঘুরিয়ে ড্রেসিং টেবিলের আয়নাতে দেখার চেষ্টা করি। যা ভাবছি তাই, এটা কালো একটা অবয়বের চুল যা দেখার সাথে সাথে আমি পুরোপুরি হাত পায়ের শক্তি হারিয়ে ফেলি। ঠিক তখনই হঠাৎ আয়নার কাঁচ ভেঙে পড়ে এবং কেউ একজন ধাক্কা দিয়ে আমাকে বিছানা থেকে নিচে ফেলে দেয়। তখনই আমার আম্মু আমার ঘরের শব্দ শুনে এসে কোনোভাবে ওখান থেকে আমাকে তুলে বিছানায় শুইয়ে দেয়। আমি তখন অজ্ঞান ছিলাম, আমার জ্ঞান ফেরে হাসপাতালে, কারণ আমার হাতে পায়ে কাঁচ ফুটেছে। ওদের সব বলি, ওরা বিশ্বাস করে আমার কথা, এবং আমার আম্মু বলে আমি নাকি যেই সময় জ্ঞান হারিয়েছি উনি নাকি সেই সময় ওই কালো অবয়বকে দেখেছেন। পরদিন সকালে আমাকে হাসপাতাল থেকে বাসায় আনা হয়। আমি বাসায় এসে আমার হাত পা নাড়াতে পারছিলাম না, মনে হচ্ছিল কেউ আমাকে ধরে রেখেছে। আমি কোনো রকমে একটু সুস্থ হলে কাউকে চিনতে পারছিলাম না, বাজে কথা বলছিলাম এবং খাওয়া দাওয়া করছিলাম না, নিজের শরীর নিজে কেটে রক্তাক্ত করছিলাম। তারপর অনেক ডাক্তার কবিরাজ দেখানো হল। কি কিছুই হল না। একদিন নাকি আমি আমার ভাইকে গলা টিপে শূন্যে তুলে ধরেছিলাম। আমাকে প্রায় দশ বারো জনেও ধরে রাখতে পারছিল না। এমনভাবে আমাকে নানা মৌলানার কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু সবখানে গিয়ে আমি নাকি এত খারাপ ব্যবহার করি যা আগে কখনো কারো সাথে করিনি। তবে সব মৌলানা আমার এমন হওয়ার কারণ খুঁজে বের করতে পারেননি। সব মৌলানারা এটা বলেছিলেন যে এটা ঠিক করতে পারবেন না তারা। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ভালো কোনো কবিরাজ বা মৌলানা দেখাতে হবে। তেরো দিনের দিন একজন মৌলানা বলেছিলেন যে আমার সাথে রয়েছে একটা ইফরিত জিন। উনি তখন আমার বাবাকে একজন মৌলানার খোঁজ দেন এবং আমাকে কিছু দোয়া পড়ে দেন। আমার বাবা তখন আমাকে নিয়ে যান বাসায়। সেখানে আমি কিছুটা নর্মাল হই এবং আমার হুঁশ ফেরে। আমি চোখ খুলে প্রথমে বাবাকে দেখি এবং আমার বাবার ঠিক পেছনে ছিল সেই কালো অবয়ব। এটা দেখার সাথে সাথে আমার প্রচুর বমি হতে থাকে, তারপর আমি আবার জ্ঞান হারাই। আমার কিছু মনে ছিল না জ্ঞান হারানোর পর, তবে ওই রাতে নাকি আমি সারাটা রাত রক্ত বমি এবং হাত কামড় দিয়ে কাটতে থাকি, তাই আমাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। তবে চোদ্দ দিনের দিন আমাকে নিয়ে যাওয়া হয় কুষ্টিয়ায় এক কবিরাজের বাসায়। সেখানে আমাকে নিয়ে যাওয়ার পর আমার খুব কষ্ট হয়, সারা শরীরে ব্যথা। কবিরাজের বাসার সামনে যখন যাই তখন নাকি আমি পালিয়ে যেতে চেষ্টা করি। আমাকে নাকি সাতজন মিলেও ধরে রাখতে পারছিল না, তবে খুব কষ্ট করে আমাকে কবিরাজের বাসার ভেতরে নিয়ে যাওয়া হয়। তবে আশ্চর্যের বিষয় হল আমি ওখানে প্রবেশ করতেই আমার হুঁশ ফিরে আসে, আমি নর্মাল হয়ে যাই। আমরা যাই ওখানে দুপুরে, কিন্তু তখন কোনো চিকিৎসার ব্যবস্থা না থাকায় আমাদের সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হয়। যতটা সময় ওখানে ছিলাম আমি আল্লাহর রহমতে সুস্থ ছিলাম। আমাকে কবিরাজের বাসা থেকে এক পা বাইরে বের হতে দেয়নি। তবে শুনেছিলাম তিনি কবিরাজ না, তিনি একজন ইমাম এবং হাফেজ। সূর্য ডুবে যাওয়ার পর আমার চিকিৎসা শুরু হয়। প্রথমে যখন উনি আমার কাছে আসলেন, ঠিক তখনই আমি দেখতে পেলাম ওই ভয়ানক কালো লম্বা অবয়ব, যা একটা নয় পুরো পাঁচটা ছিল তারা আমাকে ঘিরে। আমি তখনই জ্ঞান হারিয়ে ফেলি। তবে আমি নাকি জ্ঞান হারানোর পর কবিরাজকে একটা থাপ্পড় দেই, আর সে কারণেই কবিরাজ আমাকে একটা বৃত্তের মধ্যে আটকে রাখেন। তখনই কবিরাজ শুরু করেন প্রশ্ন, কে আছে আমার সাথে, কোথা থেকে এসেছে, কি চায়, কে পাঠিয়েছে। তবে প্রথমে কোনো উত্তর না দিলেও পরে নাকি আমি কথা বলি। সব কথা ছিল আরবি ভাষায় এবং এক এক সময় এক এক রকম ভয়েসে। কবিরাজ মানে উনি ছিলেন হাফেজ এবং ইমাম, তিনি আরবি ভাষা বুঝতে পেরেছিলেন। কবিরাজ জিজ্ঞেস করেছিলেন, কে তুই, কি চাস। জিনটি বলেছিল, আমি ইফরিত জিন, এই ছেলেকে উৎসর্গ করা হয়েছে। হুজুর বললেন, এই ছেলেকে ছেড়ে দে, নয়তো তোকে বোতলবন্দি করব। আমার এই ছেলেকে লাগবে, নয়তো আমি সব ধ্বংস করে দেব। কে পাঠিয়েছে তোকে, কোনো কথা না বলে আমার শরীর ছেড়ে দিতে বলে। ইফরিত জিন মানতে রাজি হয় না। হুজুর রুকাইয়া করায় অবশেষে সে আমাকে ছেড়ে দিতে বাধ্য হয়। তবে যাবার আগে বলে, আমাকে নাকি সে ছাড়বে না। টানা তিন ঘন্টা ধরে আমার জ্ঞান ছিল না। জ্ঞান ফেরার পর আমাকে একটা তাবিজ, এক বোতল পানি এবং এক কেজি লবণ দেয়া হয়। আমাকে আগামী তিন মাস কোনো মৃত বাড়িতে এই তাবিজ পরে যেতে মানা করে। তখন হুজুর আমার বাবার কানে কানে বলে, কে এই জাদু করেছে। তখন আমার বাবা ওটা শোনার পর খুব কান্না করেছিল, তবে আমাকে বলেনি। বাসায় আসার আগে কবিরাজ বলে দিয়েছিল কোথায় কি গাছ এবং কালো জাদুর জিনিস রাখা আছে, সেগুলো তুলে পানিতে ফেলে দিতে হবে। বাসায় আসলাম, শেষে কবিরাজের কথা মতো সবকিছু খুঁজে পাওয়া যায় এবং সেগুলো পানিতে ফেলে আমরা নষ্ট করে ফেলি। কি ভাবছেন, ঘটনা এখানে শেষ? মোটেই না। এই স্বাভাবিকতা বেশি দিন ছিল না। কোরবানির ঈদ শেষ, নয় দিন পরে আমাদের এলাকায় এক বৃদ্ধা মারা যান। আমি ভুল করে সেখানে চলে যাই, যার জন্য আমার তাবিজটা নষ্ট হয়ে যায়। যেটা আমি টের পাইনি। তবে যখন রাত হল আমি বুঝতে পারি আমার আশেপাশে কিছু আছে। আমি খেয়াল করে দেখি যে সেই ভয়ানক অবয়বটা। আমি ভয় পেয়ে চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে আমার বাবা মা আমার রুমে চলে আসে। আমি তাদের বলি যে আমি এই অবয়বটাকে দেখেছি। তখনই আমার মা আমাকে সেই লবণের প্যাকেটটা দিয়ে যায় যেটা কবিরাজ দিয়েছিল। আমার হাতে দিয়ে আম্মু বলে কিছু দেখে ভয় পেলে চারপাশে বৃত্ত করে লবণ দিয়ে দিতে, এতে কোনো ক্ষতি হবে না। আমি সেদিন আম্মুর পাশে ঘুমাই। তখনও বুঝিনি আমার তাবিজটি নষ্ট হয়ে গেছে। পরের দিন আমার কেন যেন খুব ভয় করতে শুরু করে। আমি বেশি কথা বলা বন্ধ করে দেই, একটু কম কথা বলতে শুরু করি এবং আমি কারো কথা শুনতে চাইতাম না। ঈদের 15 দিন পর রাতে আমি হুট করে নাকি খুব জোরে কান্না শুরু করি। আমি একাই আরবি ভাষায় কথা বলি, রুমের জিনিস ভাঙতে শুরু করি। সেদিন রাতে আমি নাকি বাসার কাউকে ঘুমাতে দেয়নি, মাঝে মধ্যে নাকি রক্ত বমি এবং জোরে হুঙ্কার করেছি। আমার বাবা খেয়াল করল আমার তাবিজটা ফাঁকা হয়ে গেছে। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমার সঙ্গে ইফরিত জিন আছে। 5টা ইফরিত আমাকে ঘিরে রেখেছে। আমার মা বুঝতে পারে আমি যখন এসব দেখি, চিৎকার করি, ভয় পাই। মা তখন আমার জন্য ওই কবিরাজের দেয়া লবণ আমার চারপাশে ছিটিয়ে দেয়। আমি এত ভয় পাই যে জ্ঞান হারিয়ে ফেলি। এই সুযোগে আমার বাবা মা ওই কবিরাজের বাসায় আমাকে নিয়ে যায়। সেখানে গিয়ে আমার চিকিৎসা শুরু হয়। আমি দেখি কবিরাজের পেছনে রয়েছে ইফরিত জিন। আমি ওদের দেখে ভয়ে কান্না করতে থাকি। আমার বাবা মা আমাকে ধরে রেখেছে। কবিরাজের কথা মতো আমার বাবা সব গাছ ও কালোজাদুর জিনিসপত্র পানিতে ফেলে দিয়েছে কিনা জানতে চাইলে আমার বাবা উত্তরে হ্যাঁ সূচক জবাব দেন। কবিরাজ কোন রকমের তাবিজ আমার গলায় পরিয়ে দিতেই আমি জিনদের আর দেখতে পাই না। কবিরাজ আমাকে নির্দেশ দেন যে আমাকে এরা না নিয়ে যাবে না, তাই আমাদের একটা নিয়ম বলে দেন। এদের পিছু ছাড়ানো মোটেও সহজ না। আমাদের বলা হয়েছিল বৃহস্পতিবার রাত 12টার সময় একটা মাটির হাঁড়ি নিয়ে কবিরাজের বাসায় থাকতে। সেই মাটির হাঁড়িতে দোয়া পড়ে সেই পানি দিয়ে আমাকে গোসল করতে হবে এবং এক নিঃশ্বাসে একটা দোয়া পড়তে হবে। খেয়াল রাখতে হবে দোয়া যেন ভুল না হয়। আর গোসল করতে হবে চার রাস্তার মাঝে। গোসল সেরে হাঁড়ি ভেঙে ফেলতে হবে। আমাকে দিয়ে ঠিক তাই করানো হয়। সত্যি বলতে কবিরাজের কথা মতো খেয়াল করলাম গোসল করে আসার সময়ে আমার নাম ধরে কেউ ডেকে উঠল। আমার দাদিমা আমাকে পেছনে তাকাতে নিষেধ করেছিল, তাই আমি পেছনে না তাকিয়ে চলে আসি। তারপর আমি আর তাদের দেখিনি। 40 দিন নিরামিষ খেতে বলেছিল, 40 দিন নিরামিষ খাই, আল্লাহর রহমতে এখন ভালো আছি। এই বলে ফাহিম ভাই ওনার জীবনের ঘটনা শেষ করেন। ঘটনাটি শোনার পর ওনাকে জিজ্ঞেস করি ঘটনাটি সত্যি কিনা। ফাহিম ভাই সত্যতা নিশ্চিত করেন। যদি ঘটনাটি সিলেক্টেড হয় bhoot.com এর মাধ্যমে শুনতে পাব, আর যদি সিলেক্টেড নাও হয় দুঃখ নেই, ঘটনা পাঠিয়ে যাব। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার ঘটনা চমৎকার আপনি পাঠিয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা এতক্ষণ পর্যন্ত শুনলেন তাদেরকেও ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
ভয়ের আরেক নাম bhoot.com with Russell.
ওয়েলকাম ব্যাক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রকৃতির এই খেলাই মূলত মানুষকে যুগের পর যুগ আবিষ্ট করে রাখে, যাকে সাহায্য করে রাতের অন্ধকার। এ কারণে ঘন কালো অন্ধকারে সাদা কোনো কাগজ দেখলেও পথচারী কিংবা গৃহস্থ ভূত বলে চিৎকার করে ওঠেন। এজন্যই বলা হয় মানুষ মূলত ভূতকে ভয় পায় না, ভয় পায় অন্ধকারকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কারণ রাসেল ভাই আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আমার নাম আস্থা, ছদ্মনাম। আমি নরসিংদী সদরে বসবাস করছি। এর আগে আমি এই প্ল্যাটফর্মে একটি ঘটনা পাঠিয়েছি, যেটি ভূত ডট কম এর স্পেশাল স্টোরি ভয়ঙ্কর বাড়ি নামে শ্রোতাদের মাঝে প্রচার করা হয়েছে। তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি যে ঘটনাটি ভূত ডট কম এর শ্রোতাদের সাথে শেয়ার করব, সেটি আমার দুইজন পরিচিত মানুষের সাথে ঘটে যাওয়া দুইটি ঘটনা। ঘটনাটি আমার দুজন কাজিন আমার সাথে শেয়ার করেছে, আর তাদের এই ঘটনাটি আমি দুই ভাগে লেখার চেষ্টা করেছি। এটি আমার সেকেন্ড নোট, লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পার্ট ওয়ান, ঘটনাটি আমার কাজিন দৃষ্টি ছদ্মনাম তার সাথে ঘটা। এই ঘটনাটির ব্যাখ্যা আমি আজও বের করতে পারিনি। দৃষ্টি ছোটবেলা থেকেই খুব ভীতু প্রকৃতির মেয়ে ছিল, কারণ অন্য মেয়েদের থেকে তার মধ্যে ভয়ের ফোবিয়াটা একটু বেশি। এটার একটি বিশেষ কারণ আছে, আর সেই কারণটি হচ্ছে ছোটবেলায় এক অন্ধকার রাতে সব কাজিনরা মিলে আমরা লুকোচুরি খেলছিলাম। লুকোচুরি খেলা অনুসারে একজন এক থেকে দশ পর্যন্ত গুনবে আর বাকিরা লুকাবে। সবার লুকানোর পালা থাকলেও দৃষ্টির ছিল খোঁজার পালা। তো দৃষ্টি যখন এক থেকে দশ পর্যন্ত গুনে এবং কাজিনদের খোঁজা শুরু করে, তখন সে একটি গাছে সাদা কাপড় পরা একটা মহিলাকে বসে থাকতে দেখে, আর তা দেখে সে এক চিৎকার দিয়ে ওইখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এরপর থেকেই তার মনে ভয় সারা জীবনের জন্য গেঁথে যায়। তো আসল ঘটনায় ফিরে আসা যাক। দৃষ্টির বিয়ে হয়ে যাওয়ার পর থেকে প্রায় সময় সে তার নিজের বাড়িতেই থাকত। দৃষ্টির হাজবেন্ড দেশের বাইরে থাকায় তার শ্বশুর বাড়িতে একা থাকার সাহস হয়ে ওঠেনি, কারণ দৃষ্টির শ্বশুর বাড়িতে তার হাজবেন্ড ও শাশুড়ি ছাড়া আর কেউই ছিল না। গত বছর দৃষ্টির হাজবেন্ড বিদেশ থেকে বাংলাদেশে ছুটিতে আসে, আর তখন দৃষ্টিও তার শ্বশুর বাড়িতে চলে যায় কিছুদিনের জন্য। কোনো একটা রাতের কথা, ওই দিন বিকেলের পর থেকেই আকাশটি ঘন মেঘে ছেয়ে গিয়েছে আর গাছের ডালপাতা বাতাসে হেলে দুলে পড়ছে। দৃষ্টি তার শ্বশুর বাড়িতে, তার হাজবেন্ড কোনো একটা কাজে গিয়েছে বাজারে। সেই সময় জানলা দিয়ে বাইরের আবহাওয়া সে উপভোগ করতে শুরু করে। এরই মধ্যে শুরু হয় ছিরিছিরি বৃষ্টি, তারপর প্রবল বেগে বাতাস বইতে শুরু করে। এর সাথে বাড়ির বিদ্যুৎও চলে যায়। দৃষ্টি তখন তাদের ঘরের জানালাটি বন্ধ করে, একটি চার্জার লাইট অন করে এবং তার শাশুড়ির রুমে যায়। রুমে গিয়ে দৃষ্টি দেখে তার শাশুড়ি ঘুমাচ্ছে। দৃষ্টি তখন শাশুড়িকে না ডেকে তার রুমে চলে আসে এবং ফোন ব্রাউজ করতে শুরু করে। এর মাঝে তার হাজবেন্ডের সাথে কন্ট্যাক্ট করার ট্রাই করে, কিন্তু নেটওয়ার্ক উইক থাকার কারণে লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায়। রাত আনুমানিক নয়টা কি দশটা হবে, তখন দৃষ্টি তার বেডে ঘুমিয়ে পড়ে, আর তখনই হাজবেন্ডের গলার ডাকে তার ঘুম ভেঙে যায়। সে স্পষ্ট একটা ডাক শুনতে পায়, যেটি তার হাজবেন্ডের ছিল। দৃষ্টি, জানালা খোলো, আমি অভি। তখন দৃষ্টি তড়িঘড়ি করে বিছানা থেকে উঠে যায় এবং যেই না জানালা খোলে, তখন সে দেখতে পায় তার হাজবেন্ড বাইরে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে এবং তার হাতে আমের একটি ব্যাগ, যেটিতে অনেক আম ছিল। দৃষ্টি তার হাজবেন্ডকে দেখে একটু স্বস্তি বোধ করে, কারণ অনেকক্ষণ ধরে যোগাযোগের চেষ্টা করছিল, পারেনি। এরপর দৃষ্টি তার হাজবেন্ডকে ঘরে আসার জন্য বলে, কিন্তু তার হাজবেন্ড তখনই বলে যে তাদের বাড়ির মেইন গেটটি খুলতে এবং আমগুলো ঘরে রাখতে। এই কথা বলার সাথে সাথে দৃষ্টিও একটা ছাতা নিয়ে গেটটি খুলতে চায়, কিন্তু দৃষ্টি গেট খুলে সেখানে গিয়ে আর কাউকেই দেখতে পায় না। রাস্তার পাড়ে জল শুধু তাদের দিকে ধেয়ে আসছে। দৃষ্টি তখন ভাবে হাজবেন্ড হয়তো তার সাথে মজা করছে, কিন্তু সে অনেক ডাকার পরেও তার হাজবেন্ড কোনো সাড়া দেয় না। সে একটু ভয় পেয়ে যায় আর ভাবে যে একটা মানুষ কিছুক্ষণের মধ্যে কিভাবে হারিয়ে যাবে। এটি ভাবতে ভাবতে যখনই সে পেছন ফেরে, তখন শাশুড়িকে দেখতে পায়। এরপর তার শাশুড়ি এই বৃষ্টির মধ্যে বাইরে আসার কারণ জানতে চায়। দৃষ্টি তখন তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। তখন তার শাশুড়ি তাকে কিছুটা আশ্বাস দিয়ে বলে এগুলো সব তার চোখের ভুল, কিন্তু তখনও দৃষ্টির মনে হচ্ছে হাজবেন্ড তার সাথে মজা করছে। এর মাঝেই তাদের কনভারসেশনের মধ্যেই তার হাজবেন্ড এসে যায়। দৃষ্টি তার হাজবেন্ডকে দেখে অবাক, কারণ একটু আগেও হাজবেন্ড হাতে আম নিয়ে ভিজে জানালার সামনে এসেছিল, কিন্তু এখন তো হাজবেন্ড ছাতা হাতে শুকনো শরীরে তার সামনে দাঁড়িয়ে আছে। এরপর তার হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে থাকার কারণ জিজ্ঞেস করে। দৃষ্টি তার হাজবেন্ডকে সবকিছু খুলে বলে। তখন হাজবেন্ড বলে, আমি তোমাকে অনেক কল করার চেষ্টা করেছি কিন্তু তোমার ফোন সুইচড অফ, আর এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কোনো রিক্সা বা সিএনজি কিছুই পাচ্ছিলাম না, তাই বাজারের একটা দোকানে বন্ধুদের সাথে বৃষ্টি থামার অপেক্ষা করছিলাম। আর বৃষ্টির মাত্রা একটু স্বাভাবিক হওয়ার সাথে সাথেই আমি বাড়িতে রওনা দিয়েছি। এসব শুনে দৃষ্টি অনেক বেশি ভয় পেয়ে যায়। তার হাজবেন্ডকে সে সবকিছু খুলে বলে। হাজবেন্ড এটা মজার ছলে হেসে উড়িয়ে দেয়। কিন্তু এমন একটি ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স দৃষ্টি কোনোভাবেই হালকাভাবে নিতে পারেনি, এর ব্যাখ্যাও সে পায়নি। পার্ট টু। এই ঘটনাটি আমার কাজিন রোহানের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। রোহান ছোট থেকেই ইন্ডিয়াতে থাকে আর গত বছর বাংলাদেশে আমাদের বাড়িতে ভিজিট করতে আসে। আমার সাথে ছোট একটি হরর স্টোরিও সে শেয়ার করে। রোহানের মতো করে বলার চেষ্টা করছি। দিনটি ছিল 31 ডিসেম্বর 2018। ওই দিন মোটামুটি সব মানুষই নতুন বছরকে স্বাগত জানাতে 31st নাইটের বিভিন্ন অকেশনে যায় বা নিজেদের মতো করে পালন করে। আর ওই দিন রাতে রোহান তার কিছু বন্ধুদের নিয়ে ডিসাইড করে তারা সবাই মিলে একটু লেট নাইট পর্যন্ত ব্যাডমিন্টন খেলবে। আর ওই দিন রাতে তারা প্রায় 2টার বেশি সময় ধরে খেলে। কারো কারো বাড়ি খেলার মাঠের সাথে থাকায় তারা তাদের বাড়িতে চলে যায়। খেলা শেষ করে রোহান ও তার দুইজন বন্ধুও বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কারণ খেলার মাঠ থেকে রোহানের বাড়ির দূরত্ব ছিল 600 মিটার আর ওই দুজনের বাড়ি মাঠ থেকে 2-3 মিনিটের। রোহানের দুজন বন্ধুও তাদের নিজ নিজ বাড়ির সামনে আসায় তারাও নিজেদের বাড়িতে চলে যায়। রোহান হয়ে যায় একা। রোহান তখন তার সাথে থাকা একটা টর্চ লাইট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নানা রকমের ভৌতিক কথা সে ভাবতে থাকে। বলে রাখা ভালো, রোহানদের বাড়ির আগে একটা পুরনো জুট মিল রয়েছে যেটি অনেক আগেই বন্ধ হয়ে গেছে। তাদের এলাকার সবাই এই জুট মিলটিকে ভূতের আস্তানা বলেই জানে। এই জুট মিল নিয়েও রোহান অনেক ঘটনা বলেছে, সেটি না হয় আরেকদিন পাঠাব। জুট মিলের কাছে আসতেই রোহান একটি জিনিস লক্ষ্য করল। মিলটির ভেতরে হলুদ রঙের লাইট চলছে, কিন্তু মিল তো অনেকদিন ধরে বন্ধ। ভাবতে গিয়েই রোহান ভয় পেয়ে যায়। এর আগেও মানুষের মুখে অনেক ঘটনা শুনেছে। এরপর রোহান ভয়ে ভয়ে মিলটির পাশ কাটিয়ে যখন এগিয়ে যেতে থাকে, তখন পেছন থেকে তার ওই দুই বন্ধুর গলার আওয়াজ শুনতে পায়, যারা তার একটু আগেও পথের সঙ্গী ছিল। ভয়ে ভয়ে যখন সে পেছন ফিরে তাকায়, তখন দেখতে পায় স্বাভাবিকের চেয়ে বড় 4টি বিশাল কালো বেড়াল। এমন বেড়াল এদেশে মেলে না। বেড়ালগুলো রোহানের দিকে এমন ভাবে তাকিয়েছিল যেন এখনই তাকে অ্যাটাক করবে। রোহান কোনো কিছু না ভেবে ভগবানের নাম নিয়ে দৌড় দেয়। পেছনে ফিরে দেখার সাহসটুকুও তখন তার ছিল না। এক দৌড়ে বাসার গেইটের সামনে এসে মা বলে চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। পরের দিন যখন তার ঘুম ভাঙে, তখন তার শরীরে অনেক জ্বর। আর রাতের সব ঘটনা সে তখন তার পরিবারকে জানায়। এই ছিল আমার দুইজন কাজিনের সাথে ঘটে যাওয়া 2টি ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিখেছেন আস্থা বিশ্বাস। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিতে হবে, কথা হবে আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি bhoot.com এর সাথে থাকুন, অন্য ভুবনের সাথে থাকুন, আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন। আল্লাহ হাফেজ।